ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন মঙ্গলবার দুপুর, বাংলাদেশে ভারতে মঙ্গলবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
রয়েছে কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
উত্তরবঙ্গের পাহাড়ের নাশকতার ঘটনার তদন্তভার নিতে চলেছে এনআইএ।
আরও থাকছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বিএনপি মনে করে সরকার ইচ্ছাকৃতভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে তাদেরকে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনে যেতে দেয়নি।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি তামাম দুনিয়ার জন্য হুমকিস্বরূপ, এর বিহিত করতে হবে বৈশ্বিক স্তরে। সোলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইনের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন কোনো দেশ যে কিম জং উনের প্রশাসনকে অস্ত্রসজ্জিত করতে অর্থায়ন যোগাতে মদত দেবে এটা গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সুরক্ষার জন্য তৈরি রয়েছে প্রয়োজন বোধে তার অতুলনীয় সামরিক ক্ষমতার সর্বদিক নিয়ে। ট্রাম্প বলেন ছ দশক আগের কোরীয় যুদ্ধের পর থেকে নিয়ে এ অবধি যে অর্জন আমরা সম্পন্ন করেছি, পিয়ংইয়াং যে তাকে বিপদাপন্ন করে তুলবে, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া তা হতে দিতে পারে না। লক্ষ লক্ষ নিরীহ নিরপরাধ প্রাণ খামোখা বিপদাপন্ন করে তুলছে উত্তর কোরিয়া। ট্রাম্প বলেন উত্তর কোরিয়ার সঙ্গে যে পরিস্থিতির উদ্ভব ঘটেছে শান্তিপূর্ণভাবে তার নিষ্পত্তির জন্য ওয়াশিংটন ও সোল এককাট্টা হয়েই কাজ করছে। বলেন উত্তর কোরিয়া আলোচনার টেবিলে আসবে, এ শুভ বুদ্ধির উদয় ঘটবে বলেই বিশ্বাস করি আমরা। ট্রাম্প ও তার পত্নী মেলানিয়া আজ মঙ্গলবারই সোল পৌঁছন। ওখানে দুদিনব্যাপী সফরকালে উত্তর কোরিয়া ও গণতান্ত্রিক দক্ষিণের মধ্যেকার শূন্যমুক্ত এলাকা হতে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ক্যাম্প হ্যামফ্রেজও পরিদর্শন সফর সামিল রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন দেশে কঠোর আগ্নেয়াস্ত্র আইন থাকলেও টেক্সাসের বন্দুকধারীকে হত্যাযজ্ঞ থেকে তা প্রতিহত করতে পারত না, এবং আর এক ব্যক্তি যে তার পিছু ধাওয়া করেছিল সেই হয়তো তা করতে পারত না। ট্রাম্প এ মন্তব্য করেন সোলে তার এশিয়া সফর চলাকালে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে চার্জ শুটিংয়ের ঘটনায় সংশ্লিষ্ট বন্দুকধারী ব্যক্তি যে পারিবারিক কলহে লিপ্ত হওয়ার অভিযোগে জেল খেটেছিল সে তথ্য গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তথ্য বিবরণীতে কেন ঠিকঠাক সামিল করা হয়নি যুক্তরাষ্ট্র বিমান বাহিনী এখন তা তদন্ত করে দেখছে। সেটা যদি করা থাকত তাহলে ওই ব্যক্তি ডেভিড খেলি আইনসঙ্গতভাবে অ্যাসল্ট রাইফেল কিনতে পারত না, এবং ছোট্ট সাদার্ন স্প্রিং জনপদের ওই 26টি প্রাণও হয়তো বা তাহলে ঝরে পড়ত না ওভাবে। কেলি এয়ারম্যানের চাকরি করেছে 2010 থেকে নিয়ে 2014 সাল পর্যন্ত। বিমানবাহিনীর মুখপাত্র অ্যান স্টেফানেক বলেন 2012 সালে স্ত্রী ও বৈপুত্রকে প্রহার করার দায়ে কোর্ট মার্শালে দোষী সাব্যস্ত হয়েছিল কেলি, এবং অসদাচরণের দায়ে পদের অবনতি ঘটিয়ে তাকে অসম্মানজনকভাবে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছিল। নেটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন আফগানিস্তানে শান্তি স্থিতিশীলতা কায়েমের পথে বিরাট চ্যালেঞ্জ হয়ে দেখা দিচ্ছে পাকিস্তানে অবস্থিত তালেবানদের ঘাঁটিগুলো। স্টলটেনবার্গ আজ মঙ্গলবার ব্রাসেলসে নেটোর সদর কার্যালয়ে সাংবাদিকদের বলেন বিষয়টি তিনি পাকিস্তানের নেতৃবর্গের সঙ্গে তাঁর বৈঠকে উপস্থাপন করে থাকেন এবং ভবিষ্যতেও তিনি তা করে যাবেন নিরন্তর। স্টলটেনবার্গ জোরের সঙ্গে বলেন প্রতিবেশী দেশগুলো দুর্বৃত্তদের আশ্রয় দেয়া যদি বন্ধ করে তাহলে তালেবান ও আফগানিস্তানের সক্রিয় সন্ত্রাসী গ্রুপগুলোর বিরুদ্ধে পরিচালিত অভিযান ফলদায়ক হবে বিস্তর। কাবুলে আফগানিস্তানের এক অসরকারি টেলিভিশন স্টেশনের সদর কার্যালয়ে বোমা ও বন্দুক সহযোগে পরিচালিত হামলায় কম হলেও মৃত্যু হয়েছে 2 ব্যক্তির, জখম হয়েছে 20 জনেরও বেশি মানুষ। শহরের ওই শামশাদ টেলিভিশনের ওপর এ হামলার পরিকল্পনা তাদেরই কাজ বলে দাবি করেছে ইসলামিক স্টেট। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে সকালবেলার ওই ঘটনায় আত্মঘাতী বোমাবাজের বিস্ফোরণ ওই কার্যালয়ে অন্যান্য আততায়ীদেরকে ঢোকবার সুযোগ করে দিয়েছিল, এবং হামলা চলাকালেও আরও 3টি বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। আফগান আরক্ষা বাহিনী সৈনিকেরা গুলির আঘাতে হামলাকারীদেরকে খতম করবার আগে পর্যন্ত বেশ কয়েক ঘণ্টা অবধি ওই হামলার পর্ব চলেছিল। গোটা সময়টা টেলিভিশনের সম্প্রচার বন্ধ থাকবার পর হামলার সমাপ্তি পর্বে ঘোষক জানিয়ে দেয় যে হামলা খতম হয়েছে।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখবার আহ্বান জানিয়েছে বলে জানাচ্ছেন ঢাকা থেকে পাঠানো রিপোর্টে আমাদের সংবাদদাতা আমির খসরু।
বর্তমানে ঢাকায় অনুষ্ঠিত কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার সর্বসম্মতিক্রমে গৃহীত এক বিবৃতিতে ওই সংস্থাটি এই আহ্বান জানিয়েছে। এদিকে বাংলাদেশ কর্তৃপক্ষ কক্সবাজারের বিভিন্ন এলাকায় রোহিঙ্গা ক্যাম্পগুলোর উপরে নজরদারি ব্যাপক মাত্রায় বাড়িয়েছে, সাথে সাথে নিরাপত্তা জোরদারে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জনবলও আগের তুলনায় বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষের জারি করা নতুন এক নির্দেশে বলেছে, কর্তৃপক্ষীয় অনুমোদন ছাড়া বাইরের কেউই বিকেল 5টার পরে ক্যাম্পগুলোতে প্রবেশ বা অবস্থান করতে পারবেন না। নজরদারি এবং নিরাপত্তা বৃদ্ধির অংশ হিসেবে সোমবার রাতে উখিয়ার কুতুপালন ক্যাম্পে পরিচালিত এক অভিযানে 5 জন বিদেশি চিকিৎসক সহ 26 জনকে আটক করা হয়। 4 জন ব্রিটিশ এবং 1 জন চীনা চিকিৎসককে ট্রেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি 21 জনের মধ্যে 10 জন বাংলাদেশি এবং 11 জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। এদের অধিকাংশই ত্রাণ সামগ্রী বেচা কেনার বাণিজ্যের সাথে জড়িত বলে পুলিশ বলছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি মনে করে সরকার ইচ্ছাকৃতভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দলটিকে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনে যেতে দেয়নি। জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী তাঁর রিপোর্টে।
কথা ছিল বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি নেতারা মঙ্গলবার সকালে ফুল দিতে সমাধিতে যাবেন, কিন্তু সরকারের তরফে জানানো হয় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলন চলছে, এই সময় নিরাপত্তাজনিত কারণে অনুমতি দেওয়া যাবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, দেশে গণতন্ত্র নেই মত প্রকাশের স্বাধীনতা, বিচার বিভাগও কুক্ষিগত, প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে পাঠানো হয়েছে, দেশে গণতন্ত্র থাকলে সরকার এই আচরণ করতে পারত না। বিএনপি মহাসচিব বলেন, তারা এখনই কোনো সংঘাতময় পরিস্থিতিতে যেতে চান না, এ কারণে সংঘাত এড়িয়ে গণতান্ত্রিক কর্মসূচি দেওয়া হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রথমে 8ই নভেম্বর সরোয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছিল, অনুমতি না পাওয়ায় এখন 12ই নভেম্বর অনুমতি চাওয়া হয়েছে।
সৌদি আরবের রিয়াধে হৌথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। জানাচ্ছেন আমির খসরু ঢাকা থেকে পাঠানো রিপোর্টে।
সৌদি আরবে রিয়াদে কিংখালের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হৌথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ এবং এ ঘটনার নিন্দা করা হয়েছে। মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ভ্রাতৃপ্রতিম সৌদি জনগণের প্রতি হুমকিমূলক এ ধরনের হামলার নিন্দা জানায়। বিবৃতিতে বাংলাদেশ 2 পবিত্র মসজিদের দেশের সরকার এবং জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ওদিকে সৌদি যুবরাজ্যে রিয়াধের ওপর ইয়েমেনি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র আঘাতের ব্যাপারে ইরানকে দোষারোপ করে প্রত্যক্ষ সামরিক আগ্রাসনের অভিযোগ তুলেছেন ইরান। আজ মঙ্গলবার তার যথার্থ অস্বীকার করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জরিফ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের সঙ্গে আলাপকালে সৌদি আরবের এহেন অভিযোগকে বাস্তবতা বিরোধী এবং বিপজ্জনক বলে অভিহিত করেছেন। এরই আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জনসনের সঙ্গে আলাপকালে বাদশাহ খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর শনিবারের ওই ক্ষেপণাস্ত্রের আঘাতকে ঘোর দুশ্মন দেশটির তরফের যুদ্ধবধ আক্রমণ তৎপরতা বলে অভিহিত করেছিলেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে আজ মঙ্গলবার নতুন গভর্নর নির্বাচনের ভোট হচ্ছে, এই সঙ্গে ভোট হচ্ছে স্থানীয় সরকার নির্ধারণেরও। এ নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টির প্রতি ভোটারদের মনোভাবেরও প্রতিফলন স্পষ্ট হবে বলেই মনে করা হচ্ছে। ভার্জিনিয়া রিপাবলিকান প্রার্থী এড গিলেপসি এবং বর্তমানে লিউটেন্যান্ট গভর্নর পদে অধিষ্ঠিত র্যাল্ফ নর্দানের মধ্যে জোর প্রতিদ্বন্দ্বিতা হবে বলেই মনে করা হচ্ছে। ওদিকে নিউজার্সিতে গভর্নর নির্বাচনের ভোটে রিপাবলিকান দলীয় অজনপ্রিয় গভর্নর ক্রিস ক্রিস্টির জায়গায় এ পদে বসবেন হয়তো তাঁরই লিউটেন্যান্ট গভর্নর কিম ওয়াদাগনো অথবা ডেমোক্রেটিক দলীয় প্রার্থী ফিল মার্ফি। দেখা যাক কি হয়। ভিয়েতনামে কর্মকর্তারা বলছেন, গেল সপ্তাহে প্রচণ্ড যে সামুদ্রিক ঘূর্ণি টাইফুন দেশটির দক্ষিণ মধ্যাঞ্চলে আঘাত হেনেছিল তার চোটে মৃতের সংখ্যা এখন দাঁড়িয়েছে 69। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে ওই টাইফুন ড্যামরের আঘাতের পর এখনও অবধি 30 ব্যক্তি নিখোঁজ রয়েছে। খানহুয়া প্রদেশে ওই টাইফুনের আঘাতে বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে, ব্যাপক বিস্তৃত জলোচ্ছ্বাস বন্যায় ভেসে গিয়েছে, বিধ্বস্ত হয়েছে 1,16,000 ঘরবাড়ি, জলাশয়গুলো ভরে উঠেছে কানায় কানায়। বুধবার দানাঙ্গে শুরু হতে চলেছে 2-দিনব্যাপী এশিয়া প্রশান্ত মহাসাগরীয় সম্মেলন বা এপেক সামিট। টাইফুন আঘাতের প্রভাব পড়তে পারে তার উপরেও মনে করা হচ্ছে। খবর শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধের ব্যাপারে শেষ পর্যন্ত একটি বিবৃতি দিয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন জাতিসংঘ যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। ঢাকা থেকে আমির খসরুর বিস্তারিত রিপোর্ট।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মিয়ানমারের রাখাইন রাজ্যের সহিংসতা বন্ধের ব্যাপারে শেষ পর্যন্ত একটি বিবৃতি দিয়েছে। নিরাপত্তা পরিষদের এই বিবৃতিতে রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ বন্ধ নিশ্চিত করা ও এর পাশাপাশি মানবিক সহায়তাকারী সংস্থাগুলোর কর্মীদের ওই রাজ্যে প্রবেশাধিকার দেওয়া এবং যারা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা পরিষদ একেবারে প্রথমে মিয়ানমারের বিরুদ্ধে সামরিক নিষেধাজ্ঞা আরোপের চিন্তা ভাবনা করেছিল, তা শেষ পর্যন্ত চীন এবং রাশিয়ার বাধার কারণে বাদ দিতে হয়। পরে কড়া ভাষায় একটি প্রস্তাব গ্রহণের উদ্যোগও বাদ দিতে হয় ওই একই বাধার কারণে। পরে যুক্তরাজ্য এবং ফ্রান্স সর্বসম্মতিক্রমে কঠিন ভাষার এক বিবৃতি দিতে উদ্যোগী হলেও তাতে বাধা দেয় চীন। শেষ পর্যন্ত বিশেষজ্ঞদের ভাষায় একটি নরম ভাষার বিবৃতি দেওয়া হয়েছে। ঢাকায় বিশ্লেষকগণ এর কড়া সমালোচনা করে বলেছেন জাতিসংঘ তার যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে এই ক্ষেত্রে। এ সম্পর্কে বিশ্লেষণ করেছেন অভিবাসন এবং শরণার্থী বিষয়ক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আবরার চৌধুরী।
সুস্পষ্ট যে এই সংস্থার যে মূল দায়িত্ব বিশ্বের শান্তি এবং নিরাপত্তা বিধান করা, সেই মূল দায়িত্ব পালনে তারা বারবার করে ব্যর্থ হচ্ছে এবং একবিংশ শতাব্দীর এই পর্যায়ে এসে একটা এরকম দস্যু রাষ্ট্র সমস্ত আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করে 5 লক্ষ লোককে দেশ ছাড়া করবে এবং একই সাথে সাথে নিজের দেশে গণহত্যা চালাবে এবং তারপরেও তার বিরুদ্ধে তেমন কোনো কার্যকর পদক্ষেপ এই সংস্থা নিতে পারছে না, এটা অত্যন্ত উদ্বেগের বিষয়। এবং এটা আসলে ক্রমশই যে এই সংস্থা তার গ্রহণযোগ্যতা হারাচ্ছে তার একটা প্রকৃষ্ট উদাহরণ। কারণ এটা প্রয়োজন ছিল, যেখানে প্রয়োজন ছিল বড় ধরনের বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা আরোপে অন্তত পক্ষে একটা প্রস্তাব গ্রহণ করার, সেটাও যখন তাদের পক্ষে সম্ভব হয়নি এবং একটা বিবৃতি গিয়ে বা স্টেটমেন্টে গিয়ে যেটা থেকেছে, আমার মনে হয় যে সেটা অত্যন্ত অপ্রতুল একটা অবস্থান তারা নিয়েছেন। এবং রাষ্ট্র যে পার্মানেন্ট মেম্বার্স তারা যে সংকীর্ণ যে দেশের নিজস্ব যে সংকীর্ণ স্বার্থ তার দ্বারা যে মূলত পরিচালিত হচ্ছেন কয়েকটি দেশ, সেটা সুস্পষ্ট এবং সেটা মোটেই আন্তর্জাতিক ব্যবস্থার জন্য মোটেই মঙ্গলজনক নয়। যেটা প্রথমে যেটা ছিল যে এটা আসার বেশ কতগুলো পশ্চিমা দেশ তারা বলেছিল যে সেখানে স্যাংশন আরোপ করা যায় কিনা সেটা নিয়ে আলাপ আলোচনা করা। তারপরে সেখানে বিরোধীরা অবশ্যই ছিল চীন বিশেষ করে এবং একাকি সাথে সাথে রাশিয়ার, সেই পরিপ্রেক্ষিতে তারা অন্তত পক্ষে একটা প্রস্তাব যেন গৃহীত হয় সেই ব্যবস্থা করেছিলেন। কিন্তু সেখানেও দেখা গেল বিশেষ করে চীনে এটা চরম একটা আপত্তি সেখানে ছিল। এই পরিপ্রেক্ষিতে খুবই একটা সাদা মাটা প্রস্তাব এখানে গৃহীত হয়েছে, যে প্রস্তাবের মধ্যে আহ্বান জানানো হয়েছে পরবর্তীকালে সহিংসতা যেন না হয়, এখানে যারা সাহায্য কর্মী যারা যাবেন ত্রাণ কর্মী তাদেরকে যেন অ্যাক্সেস দেওয়া হয়, রোহিঙ্গারা যেন ফিরে যেতে পারেন, এই ধরনের সাদা মাটা প্রশ্ন সেখানে কিছু বিষয় এখানে এসছে। এটা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল এবং সে কারণেই আমাদেরকে যথেষ্ট ভাবে হতাশ করেছে।
তাহলে বিকল্প কি হতে পারে এমন প্রশ্নের জবাবে ডক্টর আবরার চৌধুরী বলেন,
একটা জিনিস আমাদের বিবেচনা রাখা দরকার যে জাতিসংঘের প্রতিষ্ঠান হিসেবে জাতিসংঘের কর্তা ব্যক্তি যারা বিভিন্ন জায়গায় যারা রয়েছেন, সেটা হিউম্যান রাইটস কাউন্সিল থেকে শুরু করে সেক্রেটারি জেনারেল নিচে স্পেশাল রাপোর্টিয়র, তারা কিন্তু সুস্পষ্ট ভাবে তাদের অবস্থানটা ব্যাখ্যা করছেন এবং মোটামুটি ভাবে এটাকে চরম অপরাধ করছে সেটা তারা কিন্তু স্বীকার করছেন। কিন্তু প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে জাতিসংঘ কিন্তু খুব একটা এগুতে পারছে না, কারণ সদস্য রাষ্ট্রগুলোর স্বার্থের কারণে। এই পরিপ্রেক্ষিতে এখন যেটা বিকল্প যেটা হতে পারে বা প্যারালি যেটা চলতে পারে, সে যেই রাষ্ট্রগুলো কমই স্বীকার করে নিচ্ছে যে বর্মা একটা জঘন্য কাজে লিপ্ত, সেই রাষ্ট্রগুলোকে তাহলে আহ্বান জানান যে তাহলে তোমরা তাহলে এই রাষ্ট্রের যে দস্যু রাষ্ট্রের বিরুদ্ধে যে স্যাংশন যেগুলোর কথা তোমরা ভাবছো জাতিসংঘের মাধ্যমে হতো সেটা না করে দ্বিপাক্ষিক ভাবে তোমরা সেই নিষেধাজ্ঞাগুলো আরোপ করা শুরু করো। তার কিছু কিন্তু আমরা প্রাথমিক দিকটা আমরা দেখতে পাচ্ছি মার্কিন ইম্পর্টেন্ট সিনেটর তারা কিন্তু এটা উদ্যোগটা তারা গ্রহণ করেছেন। একই রকম ভাবে অন্যান্য দেশগুলোকেও কিন্তু আমাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যে অন্যায় যদি ভেবে থাকো জাতিসংঘ যদি কার্যকর ভূমিকা না পালন করতে পারে তাহলে অন্তত দ্বিপাক্ষিক ভাবে তোমরা এই চাপ প্রয়োগটা অব্যাহত রাখো। এবং একই সাথে সাথে আসিয়ানের সঙ্গে বোধহয় একটা জোরালো এখানে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে যে এই সমস্যা কেবলমাত্র বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আলটিমেটলি নিরসন যদি না ঘটে এই পুরো অঞ্চলটাই কি নানান রকম ভাবে এটাকে দুর্বল করে ফেলবে।
ডক্টর আবরাম চৌধুরী মনে করেন জাতিসংঘ যেহেতু কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে এখন সময় এসেছে ক্ষমতাধর অন্যান্য দেশগুলোর পক্ষ থেকে দ্বিপাক্ষিক ভিত্তিতে মিয়ানমারের উপরে চাপ প্রয়োগ করার। আবির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই সপ্তাহব্যাপী এশিয়া সফরের অংশ হিসেবে তিনি এখন দক্ষিণ কোরিয়ায় আছেন। তার সফরের বিভিন্ন দিক নিয়ে রোকেয়া হায়দার এবং সেলিম হোসেনের প্রতিবেদন।
হাওয়াই থেকে যাত্রা শুরু হলো, হ্যাঁ, যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে কিছুটা দূরে, আর সেই হাওয়াই থেকে তিনি এই রাজ্য থেকে যুক্তরাষ্ট্রের তিনি রওনা হলেন এশিয়া সফরে। এশিয়ার পাঁচটি দেশ সফর করছেন, তিনি জাপানে গিয়েছেন এবং এখন যেমন সাবরিনা বলল যে তিনি এখন দক্ষিণ কোরিয়ায়। তো সেলিম, জাপানে যখন গিয়েছিলেন প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দীর্ঘ সময় প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনা হয়েছে, উত্তর কোরিয়ার পক্ষ থেকে হুমকির বিষয়টা কিন্তু সব জায়গায় তিনি গুরুত্বের সাথে তুলে ধরছেন তার আলোচনা।
আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে এটি প্রথম এশিয়া সফর এবং এটি সবচেয়ে দীর্ঘতম সফর প্রেসিডেন্ট হিসেবে, আর তিনি এই সফরটি শুরু করেছেন জাপান দিয়ে, কারণ জাপানকে বলা হয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দেশ, আর উপরন্তু জাপানে কিন্তু যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক ঘাঁটি রয়েছে
এবং সেটা এখন আবার উত্তর কোরিয়ার কাছ থেকে একটা হুমকির সম্মুখীন হচ্ছে।
আর প্রেসিডেন্ট ট্রাম্প যে তিনি যুক্তরাষ্ট্রের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের ক্ষমতাধর প্রেসিডেন্ট, এটা একদিকে ঠিক, আর দ্বিতীয় আরেকটি বিষয় হলো তিনি একজন ঝানু ব্যবসায়ী, সেটার প্রমাণ হচ্ছে সৌদি আরবে গিয়ে তিনি ব্যবসা করেছেন, মানে বাণিজ্যিক একটি বিষয় করেছেন
এবং এখানে এই সফরেও হচ্ছে এমনকি তিনি যে আজ এখন দক্ষিণ কোরিয়ায় তিনি রয়েছেন সেখানেও কিন্তু তার বাণিজ্যের চুক্তি যেটা যুক্তরাষ্ট্রের সেই চুক্তিটাকে নতুন করে খতিয়ে দেখবেন এবং সেটা পুনর্নির্ধারণ করবেন, কারণ বারবারই প্রেসিডেন্ট ট্রাম্প একটা কথা বলছে সেলিম, সেটা সব দেশের ক্ষেত্রেই বলছেন তিনি, যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক যে লেনদেন অন্যান্য দেশের সেটা ন্যায়সঙ্গত নয়, মানে যুক্তরাষ্ট্র লাভবান হচ্ছে না অন্য দেশগুলো যেভাবে লাভবান হচ্ছে
এশিয়া সফরে। এটা যদিও সবাই বলছেন যে এশিয়া সফরের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বা প্রধান ইস্যু হচ্ছে নর্থ কোরিয়া, ঠিক এটা, কিন্তু দ্বিতীয় প্রধান যদি বলি সেটা হলো বাণিজ্য, কারণ যে দেশগুলো তিনি সফর করছেন জাপান, চীন, দক্ষিণ কোরিয়া,
ফিলিপিন্স,
ভিয়েতনাম, এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে সমৃদ্ধতম অর্থনৈতিক অঞ্চল।
জাপান তো অবশ্যই, কারণ জাপান আমরা জানি যে বিভিন্ন বিশ্বের বিভিন্ন এলাকায় জাপানের যে সহযোগিতা রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যে লেনদেন রয়েছে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো জাপান থেকে দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন তিনি যখন, এবং সেখানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইনের সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে মিস্টার ট্রাম্প কিন্তু বলেছেন যে উত্তর কোরিয়া আন্তর্জাতিক সমাজের জন্য এক বিপজ্জনক দেশ, সেখানেও কিন্তু উত্তর কোরিয়ার উপরেই গুরুত্ব দিচ্ছেন।
আমি জানি আপনি হয়তো প্রেসিডেন্ট ট্রাম্পের সাউন্ড বাইট শোনাতে চাইবেন, কিন্তু তার আগে আমি ছোট্ট করে একটি কথা বলতে চাই, যেটি সেটি হলো জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে যে আলোচনা হয়েছে সেটি বাণিজ্য, অস্ত্র বাণিজ্যের একটি বিষয় তো রয়েছেই, আর জাপানে কিছুদিন আগে উত্তর কোরিয়ার যে মিসাইল, যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো জাপানি আকাশসীমার উপর দিয়ে, সেটার কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য, যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি মানে আকস্মিক ব্যাপার ঘটে গেছে, যে মানে কাকতালীয় ব্যাপার ঘটে গেছে জাপানের উপর দিয়ে যাওয়ার কারণে। জাপান কিন্তু সমরাস্ত্র ক্রয়ের জন্য বেশি রাজি হয়েছে, এবং
জাপান কিন্তু সামরিক ক্ষেত্রে খুব একটা ব্যয় করার পক্ষপাতী
নয় ছিল না, কিন্তু
দ্বিতীয় মহাযুদ্ধের পর জাপান অনেক মানে দূরে চলে গেছে সামরিক খাত থেকে।
এই ঘটনাটি তাদেরকে এটা কিনতে আগ্রহী করেছে, এক। দ্বিতীয়ত হতো শিনজো আবে, জাপানের এখন খুব জনপ্রিয় একজন প্রধানমন্ত্রী, কিছুদিন আগে প্রাইমারি ইলেকশনে তিনি বিপুল পরিমাণ ভোটও পেয়েছেন, এবার আপনি ওই প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যের কথা
আসছেন, তিনি যেটা মানে গুরুত্ব আরোপ করছেন যে উত্তর কোরিয়া আন্তর্জাতিক সমাজের জন্য একটা বিপজ্জনক দেশ, এবং তিনি যেসব দেশ উত্তর কোরিয়াকে সমর্থন করছে তাদেরও কিন্তু তিনি কঠোর সমালোচনা করেছেন। তার এই সফরে কিন্তু তিনি এই দুটো বক্তব্য সমানভাবে তুলে ধরছেন যে যেসব দেশ তাকে উত্তর কোরিয়াকে সমর্থন করছে কেন, অথচ এই বিপজ্জনক দেশটি সবার জন্য একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। তো প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু বক্তব্য শোনা যায়।
It is unacceptable that nations would help to arm and finance this increasingly dangerous regime. As we work together to resolve this problem using all available tools short of military action.
President Trump's বক্তব্যের মূল বিষয় হলো তিনি বলছেন যে ক্রমবর্ধমানভাবে বিপজ্জনক একটি মহলকে অস্ত্র ও অর্থ সহায়তা দেওয়ার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই সমস্যা সমাধানের জন্য আমরা একসঙ্গে কাজ করে চলেছি, সেনা অভিযানের প্রস্তুতি পর্যন্ত নেওয়া হয়েছে, বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে বিভিন্ন রকম, যা যা দরকার তার সবকিছুই করার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে, এই কথাই তিনি বলেছেন। যদিও আর সেনা অভিযান করার আগেও তিনি, আপনি জানেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইউএন সেশনে পরিষ্কারভাবে বলেছেন,
স্পষ্টভাবে বলেছিলেন যে তাকে মানে ধ্বংস করতে কোনো সময় লাগবে না
যদি কোনোভাবে নারাজি করে।
হ্যাঁ, তো সেলিম, এর আগে কিন্তু আজকে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যারা ওই অঞ্চলে রয়েছে সেই সামরিক ঘাঁটিতে তিনি যান এবং তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হন। তারপর প্রেসিডেন্ট জানান যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে তিনি বাণিজ্য চুক্তির বিষয়টি নতুন করে আলোচনা করবেন, কারণ বর্তমানে যেটা আমরা বলছিলাম যে বাণিজ্য ব্যবস্থা যুক্তরাষ্ট্রের জন্য ঠিক নয়। তার মতে সেলিম
বলছিলেন যে বলতে তিনি বলতে চেয়েছেন যে
ভারসাম্য নেই,
আমরা বেশি কিনছি বিদেশি পণ্য কিন্তু যুক্তরাষ্ট্রের পণ্য বিদেশে, বিশেষ করে আমার মনে হয় চীনকে ইন্ডিকেট করা হয়েছে এখানে, কারণ চীনের পণ্য।
তবে চীনের ব্যবসা বাণিজ্য তো এখানে যুক্তরাষ্ট্রের রমরমা,
সারা দুনিয়াতেই রমরমা
সেটাই। কিন্তু এখন আরেকটা জিনিস এখানে উল্লেখ করতে হয় যে সব জায়গায় তিনি সাদর অভ্যর্থনা পাচ্ছেন, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীদের সঙ্গে আলোচনা করছেন, যুক্তরাষ্ট্রের অনুকূলে অনেক আলোচনা হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে অনেক জায়গায় কিন্তু প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে, তার প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা যেমন সমাবেশ করছেন, অনেকে প্রতিবাদও জানাচ্ছেন, তার বিরোধীরা বিভিন্ন সময়ে সমাবেশ করে তাদের মতামত প্রকাশ করছে, কারণ সবারই তো মতামত প্রকাশের একটা স্বাধীনতা রয়েছে। তো সেই বিক্ষোভের কিছু অংশ, সমাবেশের কিছু অংশ তারা কি বলছেন সেটাও আমরা শোনাই।
I came here to welcome the president of the nation that is our ally and blood brother and helped South Korea during the Korean War. I must come here as President Trump is supporting South Korea under threat.
এটি আসলে প্রতিবাদ নয়, এই বক্তব্যটি ছিল কোরিয়ান ভাষায় সমর্থন। জং সুন ইল নামে একজন সমর্থক বলছিলেন যে আমি এখানে এসেছি প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানাতে, তারা আমাদের মিত্র, আমাদের রক্তের ভাই। কোরিয়ান যুদ্ধের সময় তারা দক্ষিণ কোরিয়াকে সহায়তা করেছিল, উত্তর কোরিয়ার হুমকি থেকে রক্ষায় প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষিণ কোরিয়াকে সহায়তা করছেন বলেই আমি এসেছি।
হ্যাঁ, অনেকে তো তাকে সমর্থন, আমি যেমন বললাম যে আমরা যেমন মনে করছি যে সমর্থন জানাচ্ছে যারা প্রেসিডেন্ট ট্রাম্পের এই সফরকে স্বাগত জানাচ্ছে তারাও আছে, আবার কিছু কিছু প্রতিবাদ যারা করছে তার বিরোধী কিছু মন্তব্য যাদের আছে সেই মতামতও তারা প্রকাশ করছে।
If he wants peace in the world as a president of the most powerful nation, he should come out and negotiate.
এখন কথা বলছিলেন কিম জং হি নামে একজন মহিলা, তিনি মূলত কোরিয়ার, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বক্তব্যের সঙ্গে কিছুটা সহমত প্রকাশ করে, যেরকম মুন জায়ে ইন চাচ্ছিলেন যে যুদ্ধ না হোক কোরিয়ান পেনিনসুলায়, এই ভদ্রমহিলাও বলছিলেন যে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প যদি বিশ্বশান্তি চান তার উচিত উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসা, কোনোরকম শর্ত না দিয়ে আলোচনায় বসার পক্ষে তিনি, এবং বলছেন যে আমি তাকে স্পষ্ট করে বলতে চাই যে কোরিয়া অঞ্চলে কোনো যুদ্ধ আমরা চাই না।
হ্যাঁ, ওই উপদ্বীপে কেউ যুদ্ধ চাচ্ছেন না সেটাই তারা, দক্ষিণ কোরিয়ার মানুষজন সেটাই বলছেন। আর এইসব কিন্তু সমাবেশগুলো হয়েছে মোটামুটি ওই যেখানে সামরিক ঘাটিতে প্রেসিডেন্ট মিলিত হলেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে যারা ওখানে রয়েছেন, তার বাইরেই কিন্তু করা হয়। তো প্রেসিডেন্ট ট্রাম্প যেখানেই যাচ্ছেন রাস্তার দুধারে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তাকে দেখার জন্য, এবং তিনি ভালোই সেখানে মানে সম্বর্ধন পাচ্ছেন সবই।
তবে এবার প্রেসিডেন্ট ট্রাম্পের সফরের অন্যতম একটি প্রধান লক্ষ্য কিন্তু অ্যাপেক সম্মেলন, বাণিজ্য বিষয়টি যেহেতু তার মাথায় আছে। আপনি জানেন জাপানে গিয়ে তিনি হন্ডা, নিসান, সহ বিভিন্ন বড় বড় অটোমেকারদের সঙ্গে কথা
বলেছেন। আসলে সেলিম যেটা আগেই উল্লেখ করলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প নিজে একজন ব্যবসায়ী এবং তিনি ব্যবসায়িক দিকটা বাণিজ্যিক দিকটাকেও মাথায় রেখে এই সফরে গেছেন এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক এই যে সম্মেলন হবে সেখানে কিন্তু যুক্তরাষ্ট্রের অর্থনীতির বিষয়টি তিনি বারবার বলছেন যে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অনুকূলে ভারসাম্যটা সঠিক নয় এবং তিনি সেটাই প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন, সেটাই জোর দিয়ে উল্লেখ করবেন, সেটাই আশা করা যায়।
আর তার পরবর্তী স্থান বোধ হয় চীন এবং চীনে গিয়ে চীনের সবাই অপেক্ষা করছে চীন সফরের জন্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চীন সফরে গিয়ে কি
বলবেন এবং কিভাবে তাকে মানে চীনের মানুষজন না চীনের কর্মকর্তারাও কিভাবে সেটা গ্রহণ করবে।
বলা হয়ে থাকে উত্তর কোরিয়ায় নাকি চীনের প্রভাব 90% বাণিজ্যিক প্রভাব, যার কারণে চীনের প্রেসিডেন্টের বক্তব্যে এবং চীনের প্রেসিডেন্ট নর্থ কোরিয়ার উপরে যদি জোর দেন যে তাদের মিসাইল ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং পারমাণবিক পরীক্ষা বন্ধ করতে তাহলে অনেক কাজ হবে। এটা
কারণ সেটাই তো বলছেন এখান থেকে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু আগেও বলেছেন যে চীনের একটি সক্রিয় ভূমিকা গ্রহণ করা উচিত উত্তর কোরিয়াকে।
এখন আমাদের অপেক্ষা করবার সময় চীনে গিয়ে তিনি কি কথা বলেন, কি আলোচনা করেন এবং কতটুকু জোর দেন।
হ্যাঁ, তো একটি কথা বলে আমি শেষ করি যে তিনি যখন জাপান সফর করেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেখানে জাপানের প্রধানমন্ত্রী আবে কিন্তু একটি বিষয়ে একমত প্রকাশ করেছেন। তা জাপান বলেছে যে উত্তর কোরিয়ার ক্ষেত্রে কি করতে হবে, কি ব্যবস্থা নেওয়া হতে পারে সে বিষয়ে যুক্তরাষ্ট্র এবং জাপান সম্পূর্ণ একমত। তো দেখা যাক আগামী সফরগুলো কিভাবে কাটে। আজকের আলোচনা এ পর্যন্তই।
পশ্চিমবঙ্গের দার্জিলিং পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিম বিমল গুরুঙ্গের বিরুদ্ধে মামলার তদন্ত করবে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়।
সংশ্লিষ্ট সূত্রের খবর, কেন্দ্রের প্রাথমিক ছাড়পত্র পেয়ে দার্জিলিং পৌঁছে গিয়েছেন তদন্তকারীরা। বিবৃতি দিয়ে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মোর্চা সভাপতি। NIA তদন্তের পক্ষে বিনয় তামাং। পাহাড়ে একের পর এক নাশকতামূলক ঘটনা, চকবাজারে বিস্ফোরণ থেকে শুরু করে কালিম্পং থানায় গ্রেনেড হামলা, দফায় দফায় অস্ত্র ভাণ্ডারের অদিশ, এই নিয়ে তদন্ত করছে রাজ্য পুলিশ এবং CID। কিন্তু এই প্রেক্ষাপটেই এবারই মামলাগুলির তদন্তভার হাতে নিতে তৎপর হয়েছে দেশের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা NIA। সূত্রের খবর, প্রয়োজনে মামলার নথি হাতে পেতে আদালতে দ্বারস্থ হতে পারে NIA। পরমাশিষ ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতের 8টি রাজ্যে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যালঘু ঘোষণার দাবি উঠেছে হিন্দুদের মধ্য হতে। এই দাবিতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলাও করেছেন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি হয়ে একজন আইনজীবী। হিন্দু প্রধান ভারতে কি কারণে 8টি রাজ্যে হিন্দু সম্প্রদায় সংখ্যালঘিষ্ঠের স্বীকৃতি চান, সেলিম হোসেনের সঙ্গে আলোচনাকালে তা বিশ্লেষণ করেছেন আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত।
গৌতম গুপ্ত, আমরা জেনেছি যে সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বীকৃতি চাইছেন অনেকে, এই বিষয়টি নিয়ে মামলাও হয়েছে শোনা গেছে সুপ্রিম কোর্টে। তো বিষয়টি কি আসলে, একটু যদি বলেন, শুরু করেন।
হ্যাঁ, আপাতভাবে এটি একটি শুনলে খুব অদ্ভুত লাগে, কেননা ভারতবর্ষ প্রধানত হিন্দুদের দেশ বলে পরিচিত। আমরা যদি আদমশুমারির হিসেব দেখি, সর্বশেষ আদমশুমারি বা সেন্সাস অনুসারে ভারতবর্ষের 79.8% বা একরকম 80% মানুষই হচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী, সংখ্যায় 96.6 কোটি। এছাড়া মুসলিম আছেন 14.2%, আর বাদ বাকি 6%
অন্যান্য ধর্মের লোকজন,
অন্যান্য ধর্মাবলম্বী।
জি,
তো কাজী আপাতভাবে মনে হচ্ছে এটা ইংরেজিতে যাকে বলে ওভারওয়েলমিং মেজরিটি হচ্ছেন হিন্দুরা। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা, সুপ্রিম কোর্টে একটা মামলা দায়ের হয়েছে, মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টেরই একজন অ্যাডভোকেট। তার বক্তব্য হচ্ছে সামগ্রিকভাবে সংখ্যালঘুর সংখ্যাগুরুর হিসেবটা ঠিক আছে, কিন্তু কয়েকটি রাজ্যে, ভারতবর্ষের মোট 30টি রাজ্যের মধ্যে 8টি রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু। এই রাজ্যগুলি হলো জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, পাঞ্জাব, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং মণিপুর। এর মধ্যে জম্মু কাশ্মীরে সংখ্যাগরিষ্ঠ হচ্ছেন মুসলিমরা, তারা সেখানে 68.3% জনসংখ্যা তাদের। যে একটা নির্দিষ্ট উদাহরণ দিয়ে এই মামলাটি হয়েছে তাতে বলা হয়েছে জম্মু কাশ্মীরে এই সামগ্রিক সংখ্যালঘু সংখ্যাগুরু হিসেবের সুবাদে ওখানে সংখ্যাগুরু হওয়া সত্ত্বেও মুসলিমরা সংখ্যালঘুর হিসেবে সুবিধে পান। যেমন শিক্ষার ব্যাপারে সরকারি স্কলারশিপ ছিল 753টি, তার মধ্যে মুসলিমরাই পেয়েছেন 717টি, আর সংখ্যালঘু হিন্দুরা একটিও পাননি।
আচ্ছা,
তেমনি মিজোরাম, মেঘালয় এবং নাগাল্যান্ডে খ্রিশ্চানরা হচ্ছেন সংখ্যাগুরু, শিখরা পাঞ্জাবে, আর বাকি 4 রাজ্যে মুসলিম মেজরিটি।
আমি বলছি যে মূল দাবিটি এসছে তো হিন্দু সম্প্রদায়ের মাঝখান থেকে, যদিও গোটা ভারতবর্ষের উনি কোন রাজ্যের, যে রাজ্যে কি হিন্দুরা সংখ্যালঘু
সেই পরিচয়টা জানা নেই, উনি দিল্লিতে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন।
আচ্ছা আচ্ছা, তো নিশ্চয়ই
বক্তব্য হচ্ছে সামগ্রিকভাবে সংখ্যালঘু সংখ্যাগুরু হিসেব করলে এই 8টি রাজ্যে হিন্দুদের প্রতি অবিচার করা হয়, তারা সংখ্যালঘুদের প্রাপ্য সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন।
আচ্ছা, সংখ্যালঘুরা অন্য যেসব রাজ্যে হিন্দু ছাড়া অন্যান্য যে, মানে অধিকাংশ রাজ্যে তো হিন্দু সংখ্যাগরিষ্ঠ মানুষ ভারতে, তো সেই সব রাজ্যে যেখানে অন্যান্য ধর্মের মানুষ, মুসলমান, খ্রিস্টান বা অন্যান্য ধর্মের মানুষ সংখ্যালঘিষ্ঠ, তাদের কি বিশেষ কোনো সুযোগ সুবিধা আছে নাকি যেটা সংখ্যালঘিষ্ঠ হিন্দুরা চান?
সংখ্যালঘুদের জন্য 1% স্কুলে এই স্কলারশিপের ব্যাপারে স্কুলে কলেজে সেগুলো সংরক্ষিত থাকে।
আচ্ছা,
এছাড়াও তাদের যে অধিকারগুলো সংখ্যালঘুদের, তিনি যে সম্প্রদায়েরই হন, তাদের ধর্মাচরণের অধিকার, তাদের সরকারি বিশেষ সুবিধে পাওয়ার অধিকার ইত্যাদি কয়েকটা, সেগুলো আপাতভাবে যে খুব বড় তা নয়, কিন্তু সংখ্যালঘু হলে মানুষের অনেক ছোটখাটো ব্যাপারই তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়, এইসব আছে। আর আরেকটা অদ্ভুত কথা মনে রাখা ভালো, সংখ্যালঘু কাকে বলা হবে এই নিয়ে কিন্তু ভারতীয় সংবিধানে কোনো ব্যাখ্যা করা নেই।
কিন্তু মানুষের মুখে মুখে কোনো ব্যাখ্যা আছে এটার? আপনি মানে
আগে
বলছি যে সংবিধানে কোনো ব্যাখ্যা নেই, কিন্তু মানুষ নিজেরাই এতে কোনো সংজ্ঞায়িত করেছেন?
1928 সালে তখন কংগ্রেস সভাপতি হিসেবে মতিলাল নেহেরু মত প্রকাশ করেছিলেন যে স্বাধীন ভারতবর্ষে সংখ্যালঘুদের জন্য তারা যাতে অবহেলিত বা অত্যাচারিত মনে না করে, সেই জন্য তাদের জন্য বিশেষ কিছু সুবিধা থাকা উচিত। কিন্তু তার সেই বক্তব্যতেও সংখ্যালঘু কাকে বলা হবে তার কোনো ব্যাখ্যা ছিল না।
আচ্ছা, এই সংখ্যালঘু নিয়ে এখন যে বিতর্কটি উঠল যে সুপ্রিম কোর্টে মামলা হলো, এ ধরনের বিতর্ক বা কোনো মামলার ঘটনা কি আগে কখনো ঘটেছে কিনা?
শোনা যায়নি, এখনো শোনা যায়নি। এবং সংখ্যালঘু সংখ্যাগুরু আমরা যেটা পুরোটাই আলোচনা করছি বা ধরে নিয়েছি, এটা ধর্মীয় ভিত্তিতে। সংখ্যাগুরু সংখ্যালঘুর তর্ক তো ভাষার ভিত্তিতেও হতে পারে,
জাতির ভিত্তিতে
হতে পারে, হতে পারে
বর্ণের ভিত্তিতে হতে পারে, জি, কিন্তু এখানে উঠেছে ধর্ম নিয়েই।
হ্যাঁ,
আচ্ছা,
যেমন হিন্দু ধর্মের মধ্যেও শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এইসব আছে, সেইখানেও তারা সেগুলো পিছিয়ে পড়া শ্রেণী বলে ধরা হয়, তারা সেই বাবদ কিছু সুযোগ সুবিধে সংরক্ষণ পান। এমনকি এই হিন্দু এসসি এসটি যারা, তাদের থেকে তারা যদি পরে মুসলিম হয়ে থাকেন, খ্রিস্টান হয়ে থাকেন ইত্যাদি, যদি ধর্মান্তরিতও হন, এখন নিয়ম হলো তারা সেই আগের মতোই সুবিধে পেতে থাকবেন।
না, কিন্তু এমনিও তো প্রত্যেকটা ধর্মের ভেতরেও আবার বিভেদ আছে, শ্রেণী বিভাগ আছে, মুসলমানের ভিতর শিয়া সুন্নি,
এসসি এসটিটা যে কারণে বললাম যে হিন্দু ধর্মের মধ্যেই সেটা একটা ওই বিভেদটাকে সংখ্যালঘুর মর্যাদা দিয়ে তাদের বিশেষ সুবিধা দেয়া হয়েছে।
আচ্ছা, এই যে সংখ্যালঘু নিয়ে যে বিতর্ক বা মামলাটা হলো, এর রিয়াকশন কি অন্যান্য ধর্মের ভিতরে কিছু পরিলক্ষিত হয়েছে ইতিমধ্যেই?
না, মামলা সবে উঠেছে, এখনো মামলা শুনানি হয়নি। কাজেই মামলা কোন পথে যায় সেখানেই সব পক্ষ নিজেদের মতামত জানাবেন বলে ধরে নেওয়া যায়।
তো আপনার কি মনে হয় এই সংখ্যালঘু নিয়ে যে বিতর্কটি উঠল, এটা কতদূর গড়াতে পারে, এটার ফলাফল কি হতে পারে? কোনো
ফলাফল দেখুন, যেখানে যিনি সংখ্যালঘু তিনি মনে করছেন তিনি কতকগুলো বিশেষ সুবিধে বা অধিকার পাচ্ছেন, অধিকার বা সুবিধে বিশেষ থাকলে সেটা কেউ ছাড়তে রাজি নয়, তিনি যে ধর্মের যে বর্ণের হন। তা কাজেই সেটা নিয়ে একটা তর্ক হবে, কিন্তু সবচেয়ে আগে এটা নিষ্পত্তি হওয়া দরকার, কেই বা সংখ্যালঘু কেই বা সংখ্যাগুরু। কারণ আপাতভাবে আপনিও নিশ্চয়ই মানবেন যে ভারতবর্ষ সাধারণভাবে হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষে তারা সংখ্যাগুরু, কিন্তু ওই যে আটটা রাজ্য সেখানে অনেক জায়গাতেই তারা হয়তো 2% 3% আছেন। তা কাজেই তারা তো মনে করতেই পারেন আমরা তো সত্যি সত্যি সংখ্যালঘু, আমরা কেন সংখ্যালঘুর মর্যাদা সুযোগ সুবিধে পাবো না, এটা নিয়ে আগে কখনো তলিয়ে ভাবা হয়নি।
আচ্ছা, বহির্বিশ্বে মানে ভারতের বাইরের যারা, তাদের অনেকের ধারণা যে যারা যারা ভারতীয় তারা অনেক বেশি দেশপ্রেমিক, অনেক বেশি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ। তো এই সংখ্যালঘু সংখ্যাগুরুর বিষয়টি যদি এরকম বিতর্ক ওঠে বা মামলা হতে থাকে, বা এই মামলারও এই মামলা নিয়ে যদি বড় ধরনের কোনো রিয়াকশন হয়, তাতে কি ভারতীয়দের যে দেশপ্রেমিক পরিচয়টি মানুষের মনের ভিতরে আছে, ভারতীয়রা যেভাবে দেশপ্রেমিক হিসাবে চেনা, তাতে কোনো ব্যাঘাত ঘটতে পারে আপনার মনে হয়?
আমার মনে হয় না। এটা তো কতগুলো আর্থিক সুযোগ সুবিধার নিয়ে ঝগড়া, এবং যে তর্কটা উঠেছে সে তর্কটা কিন্তু একটা নিষ্পত্তি হওয়ার যোগ্য তর্ক। তার জন্য দেশপ্রেম কারো খাটো হবে বা বাড়বে এরকম কেন ভাববো আমি?
অসংখ্য ধন্যবাদ গৌতম গুপ্ত, গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে শ্রোতাদেরকে জানানোর জন্য।
আমেরিকানরা নতুন এবং ঝকমকে জিনিসের প্রতি সামগ্রিকভাবে প্রবল আগ্রহ প্রকাশ করে, তবে আবার এও সত্য যে এই দেশের মানুষের একটি অংশ পুরাতন এবং বিচিত্র জিনিসের প্রতি মুগ্ধ থাকে। এন্টিক দোকান থেকে পুরাতন জিনিসপত্র খুঁজে বেড়ায় এরা, সেখানে বহুদিনের ভুলে যাওয়া পুরাতন স্বাক্ষর স্মারক এসব পাওয়া যায়। ভয়েস অফ আমেরিকার প্রতিবেদক বেরি রিচার্ড টেনেসিতে এন্টিক বিষয়ে খোঁজখবর করেছেন। তার প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছেন শাহাদাত হোসেন সবুজ এবং জয়তি দাশগুপ্ত।
পুরনো আর হারানো এসবকেই খুঁজে পেতে মানুষ ভীষণ পছন্দ করে, তাই পুরনোর প্রতি সবার রয়েছে বিশেষ আগ্রহ। জয়তি দাশগুপ্ত, আপনি তো পুরনো জিনিস সংগ্রহ করেন, তাই না?
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এটা বলতে পারেন আমার একটা হবি অথবা এই কারণেই এই পুরনো জিনিস সংগ্রহ করতে করতে আমি কিন্তু অনেক অনেক কিছু তথ্য অনুসন্ধান করেছি, যেটা আমাকে আমার মানে আমার নলেজ বলতে পারেন অনেকটা সেটা প্রসারিত করেছে। কারণ জিনিসটি কখন তৈরি হয়েছিল, কেন তৈরি হয়েছিল, কিভাবে এটার পদ্ধতিটা মানে কিভাবে এটা তৈরি হয়েছিল, এই সমস্ত কিছু অনুসন্ধান করতে গিয়ে কিন্তু একটা অন্য জগতেই আপনি চলে যাবেন।
হ্যাঁ, সত্যি পুরাতন মূল্যবান জিনিস বা অ্যান্টিক, এর মূল্য নির্ধারক কনি ডেপোর্ট বলেছেন অ্যান্টিক হচ্ছে ইতিহাস অনুসন্ধানেরই একটি অংশ।
We collect and treasure, try to have or find the things that remind us of the sweet, comforting times of our childhood with our grandparents primarily.
Davenport বলছিলেন যে আমরা সংগ্রহ করার চেষ্টা করি আমাদের প্রাচুর্য সম্পদ, যেগুলি আমাদের মধু স্মৃতিকে উস্কে দেয়, আমাদের পূর্বপুরুষদের সাথে অতীতের সম্পর্ক এবং আমাদের পূর্বপুরুষের সাথে সম্পর্কিত অতীত, ছেলেবেলার মনোরম সব কথা যেন আবারও স্মরণ করিয়ে দেয়।
হ্যাঁ, ঠিকই, পুরনো জিনিসের সাথে অনেক কিছুই জড়িয়ে থাকে। 112 অ্যান্টিক মলের মতো দোকানগুলো যেখানে যুক্তরাষ্ট্রের হাইওয়ের কাছাকাছি বেশ দেখা যায়, এবং সে সমস্ত দোকানগুলোতে একাধিক বিক্রেতারা প্রাচীনকালের জিনিসপত্র বেচাকেনা করেন। রিটা এইট এই ব্যবসার সাথে রয়েছেন প্রায় 20 বছর ধরে। চলুন শুনি রিটা কি বলছেন।
What people are buying when they're buying antique, they're buying a memory. They're buying something that was at their grandmother's house or their great aunt Sally's house or...
রিটারিট বলছিলেন যখন লোকজন এখান থেকে কিছু কেনে, তারা আসলে কোনো দ্রব্য কেনে না, তারা যেন স্মৃতিকেই কিনে নিয়ে যায়। অনেকেই তাদের দাদির বাড়িতে দেখা কোনো তৈশপত্র অথবা জাদুঘরে থাকা কোনো কিছুর মতো জিনিস কিনে নিয়ে যায়।
সত্যি, ভাবুন তো একবার, খুব ছোটবেলায় আমরা যারা দাদা নানির বাড়িতে গিয়েছি সেখানে অনেক পুরনো জিনিসপত্র দেখেছি। যেমন আমার দাদির ছিল একটা পুরনো, অনেক বছরের পুরনো খাট, কাঠের তৈরি, শত বছরের। সেই জিনিসগুলো যখন দেখি অন্য কোথাও সেরকম, সেটা সত্যিই তখনকার শৈশবের স্মৃতিকেই কিন্তু মনে করিয়ে দেয়। প্রাচীন এই সমস্ত জিনিসপত্র কিনে নেওয়ার দলে কিন্তু তরুণ তরুণীরাই কিন্তু বেশি
দেখা যায় আর কি।
হ্যাঁ, সেটাই, তাদেরই অনেক বেশি আগ্রহ।
People over 50 are not buying so much anymore, it seems, because I think they've got most everything they want and they're being more selective. But younger people,
রিটা রিড আরো বলেন যে যাদের বয়স 50 বছরের বেশি তারা আর বেশি কিছু কেনেন না, কারণ মনে হয় যা কিছু দরকার তার বেশিরভাগই যেন তারা সবই সংগ্রহ করে ফেলেছেন। কিন্তু তরুণরা মাত্র তাদের, যারা তাদের বাড়িঘর সবই সাজাচ্ছে, সে কারণেই কিন্তু তারা আকর্ষণীয় অনেক ধরনের প্রাচীন দ্রব্যাদি কিনে থাকে।
হ্যাঁ, এই প্রাচীন দ্রব্য সামগ্রী দিয়ে ঘর সাজানো এটা অনেকেরই কিন্তু শখ। কিন্তু একই সাথে এই প্রাচীন জিনিস তো আর খুব সহজে পাওয়া যায় না, সে কারণে নতুন একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে প্রাচীন যে সমস্ত জিনিসগুলো আছে তার একটা রেপ্লিকা হাতে তৈরি করা, সেটা দেখতে অনেকটা কিন্তু সেই প্রাচীনই মনে হয়, পুরনোই মনে হবে, তো সেগুলো বিক্রি হচ্ছে। রিটা আরো বলেছেন যে টেলিভিশন অনুষ্ঠান এবং নিজে করো বিষয়ক ম্যাগাজিন প্রাচীন জিনিসের মডেল হাতে তৈরি করতে কিন্তু উৎসাহ যোগাচ্ছে। এবং রিটা আরো বলছেন,
I think people enjoy making something their own and having something different from what everybody else.
আমার মনে হয় অন্যদের চেয়ে ভিন্ন কিছু থাকবে এবং সেটা তৈরি করার বিষয়টি কিন্তু লোকজন খুবই উপভোগ করে।
হ্যাঁ, সত্যি, গতানুগতিক জিনিস যখন আমাদের সবার বাড়িতেই থাকে সেটা গতানুগতিকই হয়ে যায় এবং আমরা সবসময় ভাবি যে হ্যাঁ, এমন কিছু আমার কাছে থাকুক যেটা সচরাচর চোখে পড়ে না,
চোখে পড়বে না।
হ্যাঁ, তো অ্যান্টিক শপের মালিক রোজান কার্নেট দোকানগুলোতে এই বিবর্তনকে বেশ উৎসাহের সাথেই দেখছেন। রোজান কার্নেট বলছিলেন,
Yeah, I think they offer more stuff that is like salvaged or...
হ্যাঁ, আমরা মনে করি অনেক নতুন জিনিসই আনা হচ্ছে, এটা নতুন দৃষ্টিকোণের একটা পরিচয় ঘটায়। আমরা জানি না, হয়তো নতুন কিছুই আমরা যে পেতে যাচ্ছি সেটা আমরা উপলব্ধি করতে পারি না।
এই যে পুরনো জিনিসের রেপ্লিকা তৈরি করা এবং সেটা কিন্তু এখন বেশ জনপ্রিয় হচ্ছে এবং সেক্ষেত্রে তিনি সেটাই বলছিলেন যে নতুন কিছুই হয়তো আমরা পেতে যাচ্ছি। আর অ্যান্টিক মল থেকে কিছু দূরে ইন্টারস্টেট হাইওয়ের কাছাকাছি সুইট পিক্সিন দোকানটি রয়েছে, যেখানে ক্রেতারা নতুন করে তৈরি পুরনো জিনিসের রেপ্লিকা কেনে। সেখানে দোকানটির যিনি মালিক টিম লারোচ, তিনি কি বলছেন চলুন শুনি।
Some people call it an antique store, but it's a junk shop for sure. When I first opened up over here, I brought was bringing stuff over that I was going to do the project.
কিছু লোক হয়তো বলবে এটি একটি অ্যান্টিক শপ, কিন্তু আসলে এটি একটি পুরনো ফেলে দেয়া জিনিসের দোকান। প্রথমে যখন আমি দোকানটি কিনি আমি ভেবেছিলাম বিক্রি করে দেব, পরে আমি ঠিক লক্ষ্য করলাম লোকজন এখান থেকে পুরনো জিনিস কিন্তু কিনছে, তাই আমি এটাকে সাজাতে লাগলাম।
স্বাধীন অ্যান্টিকের ব্যবসাগুলি যুক্তরাষ্ট্রের কিন্তু অর্থনীতিতে অনেকটাই জায়গা করে নিচ্ছে। আগের যা ফেলে দেওয়া জিনিস তা আগামী দিনের পুরনো মূল্যবান দ্রব্য নতুন নতুন ক্রেতার হাতে চলে যাচ্ছে।
হ্যাঁ, পুরনো মানে হারানো নয়, পুরনো মানে তার সাথে অনেক স্মৃতি। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে এই পুরনো জিনিসের বেচা কেনা এবং একই সাথে এই যে রেপ্লিকা তৈরি করা, সেটা অর্থনীতিতে কিন্তু একটি নতুন জায়গা করে নিচ্ছে, কর্মসংস্থানেরও কিন্তু সৃষ্টি হচ্ছে, সুবিধা হচ্ছে। তো যাই হোক, পুরনো জিনিস সত্যি কেবল পুরনোই নয়। টিম লারচে যেটা বলছিলেন,
সো ইউ ক্যান আন্ডারএস্টিমেট হোয়াট পিপল মে বি লুকিং ফর দেয়ার প্রজেক্ট। Literally anything is fair game.
সুতরাং আমরা কোনোভাবেই উপহাস করতে পারি না আজ লোকজন কি খুঁজে বেড়াচ্ছে। সোজাসুজিভাবে বললে একটি সুন্দর খেলা এটি, যাতে আমরা আক্ষরিকভাবে কিছু খুঁজে পাচ্ছি। সত্যিই তাই।
পুরনো জিনিস আমি প্রথমেই আর কি তোমাকে বলেছিলাম যে অ্যান্টিক জোগাড় করা, এর মধ্য দিয়ে কিন্তু আমরা যেন একটা নতুন জগৎ খুঁজে পাই।
ঠিক তাই।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আগামীকাল বুধবারের আমাদের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। আমাদের কালকের আলোচ্য বিষয় হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের এশিয়া সফর এবং যুক্তরাষ্ট্র এশিয়ার অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক। প্রশ্ন রাখার এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করার আমন্ত্রণ রইল। এবার শুরু হচ্ছে ইংরেজি শেখার ধারাবাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামারের 42তম পর্ব।
ইংরেজি শেখার এই ধারাবাহিক অনুষ্ঠান এভরিডে গ্রামারে আপনাদের শুভেচ্ছা, স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
আজ আমরা প্রায়ই ব্যবহার করা হয় এমন একটি ভার্ব নিয়ে এই অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করতে চাই।
আপনি কোন ভার্বের কথা বলছেন?
এই ভার্ব হচ্ছে মেক।
মেক, সেটা তো বেশ সহজ ভার্ব, আমরা সবসময় ব্যবহার করে থাকি। এর মানে তো কোনো কিছু তৈরি করা।
হ্যাঁ, সহজ বলতেই পারো, আর এর প্রাথমিক মানেটাও কিন্তু তুমি ভুল বলনি। মেক মানে যে কোনো কিছু তৈরি করা, নির্মাণ করা, সে তো আমরা জানি। কিন্তু এই ভার্বের আরও অনেক ব্যবহার আছে, আর তাই বলতে পারো আরও অনেক মানেও আছে।
ও তাই নাকি, সেটা কিরকম?
সেটা বোঝার জন্যে এসো না প্রথমেই শোনা যাক লুসিয়া আর কাভের মধ্যকার এই সংলাপ।
কাভে, ডু আই হ্যাভ টাইম টু মেক আ ফোন কল?
রাইট নাও? বাট উই আর ফিল্মিং, উই অলরেডি মেড প্ল্যানস টু ফিল্ম।
ইউ আর রাইট, বাট ইউ নো ইউ ডিড গিভ মি অ্যান আইডিয়া ফর টুডেজ লেসন।
রিয়েলি? হোয়াট ইজ ইট?
দ্য ডিফারেন্ট মিনিংস অফ মেক।
এই সংলাপের গোড়াতেই তো লুসিয়া কাভের কাছে জানতে চাইছে যে আমি কি একটা ফোন করার সময় পাবো।
আর তখন কাভের জবাব ছিল, এখন এখন তো আমরা ফিল্মের শুটিং করছি, আর এই শুটিং করার পরিকল্পনা তো আমরা আগেই করেছি। লক্ষ্য করেছো সাবরিনা, এখানে মেক বা মেকের পাস্ট টেন্স মেড ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে।
হ্যাঁ, তাই তো। প্রথমে তো লুসিয়া বলল, ডু আই হ্যাভ এ টাইম টু মেক এ ফোন কল?
আর তারপরই কাভে বলল, উই অলরেডি মেড প্ল্যানস টু ফিল্ম।
হ্যাঁ, একটা তো প্রেজেন্ট টেন্স এবং অন্যটা পাস্ট টেন্স।
তবে এখানে টেন্সের পার্থক্যটাই বড় কথা নয়। মেকের এই যে দুরকম ব্যবহার, সেটা লক্ষ্য করা যাক এই আলোচনায়।
মেক ইজ অ্যান ইররেগুলার ভার্ব. The past tense is not formed by adding an ed ending. Instead, the past tense is made.
The definition of make is to produce or create something.
But in everyday speech, the word is used in many other ways.
লক্ষ্য করো সাবরিনা, প্রথমেই কাভে আমাদের মনে করিয়ে দিল যে মেক হচ্ছে ইররেগুলার ভার্ব। এইটুকু বুঝতে পারছো তো?
হ্যাঁ, কাভে অবশ্য নিজেই বুঝিয়ে বলছে যে সাধারণত ভার্বের শেষে ইডি যোগ করে যেভাবে পাস্ট টেন্স করা হয়, এখানে সেটা করা হচ্ছে না। এখানে পাস্ট টেন্স হচ্ছে মেড।
হ্যাঁ, একদম ঠিক বলেছো সাবরিনা। আচ্ছা সাবরিনা, এবার বলো তো এই মেকের অর্থ বা সংজ্ঞা সম্পর্কে লুসিয়া কি বলছে?
ওই যে আমি প্রথমে যেটা বলেছিলাম যে কোনো কিছু তৈরি করা, এবং এখানে সে বলছে যে উৎপাদন করা বা সৃষ্টি করা।
তবে কাভে বলছে যে রোজকার কথাবার্তায় ভিন্ন অর্থে এই মেক ভার্বটি ব্যবহার করা হয়। এবার তাহলে শোনা যাক এ ধরনের ব্যবহার সম্পর্কে তারা আরো কি বলছে।
ইংলিশ স্পিকার্স অফেন ইউজ মেক টু গিভ ডিফারেন্ট মিনিংস। দে শো দিস মিনিংস বাই ইউজিং স্পেসিফিক নাউন ফ্রেজেস আফটার দ্য ভার্ব।
টুগেদার দিস মেক plus noun phrase structures have an idiomatic meaning.
So, for example, I said I have to make a phone call.
In this case, make means to perform an action. to call a person.
And you said we already made plans to film.
Right. In that case, make meant to decide something.
হ্যাঁ, এই তো এখানে লুসিয়া বলছে যে ইংরেজি ভাষাভাষীরা নানান অর্থেই মেক ব্যবহার করে থাকেন।
আর এরকম ব্যবহারের স্ট্রাকচার সম্পর্কে লুসিয়া আরেকটা জরুরি কথা বলল, যে এই ভার্বের পরে বিশেষ বিশেষ ধরনের নাউন ফ্রেজ ব্যবহার করলে এই অর্থগুলো খুব পরিষ্কার হয়। কারণ যেমনটি কাবে বলছে যে একত্রে অর্থাৎ মেক প্লাস নাউন ফ্রেজের অর্থটা তখন আক্ষরিক হয় না, অর্থটা হয় কিছুটা বাগধারার মতো, যেটাকে কাবে বলছে ইডিওম্যাটিক। এবার সাবরিনা, তুমি এর উদাহরণগুলো একটু বুঝিয়ে বলো তো।
এই যেমন লুসিয়া যখন বলল আই হ্যাভ টু মেক এ ফোন কল, তখন মেকের মানেটা হলো কাউকে ফোন করার জন্যে কোনো ক্রিয়া সম্পাদন করা।
আর কাভের বক্তব্যটা?
কাভে যখন বলল উই অলরেডি মেড প্ল্যানস টু ফিল্ম, সেক্ষেত্রে এর মানে হচ্ছে কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এবং এক্ষেত্রে বলা যায় পরিকল্পনা করা।
বাহ, ব্যাপারটা তোমার কাছে এখন যে পরিষ্কার হয়েছে সেটা বুঝতে পারছি। সাবরিনা, এবার শোনো মেকের আরো কিছু ব্যবহার সম্পর্কে আরো কয়েকটা উদাহরণ।
What about this one? The business made a profit.
You mean it earned money.
She made it on time.
She arrived on time.
He made an appointment.
He's planning to see someone.
Wow, make has many meanings.
Yep, we sure made this episode fun.
আচ্ছা, এই যে বাক্যটা লুসিয়া বলল দ্য বিজনেস মেড এ প্রফিট, এখানে মেড কোন অর্থে ব্যবহার করা হচ্ছে?
এটার মানে তো খুব সহজ, সে ওই ব্যবসায় টাকা উপার্জন করলো বা টাকা লাভ করলো, এই অর্থে।
আর এই বাক্যটা শি মেড ইট অন টাইম,
এর অর্থ হলো সে সময় মতো পৌঁছলো।
এবং এই বাক্যটা হি মেড অ্যান অ্যাপয়েন্টমেন্ট,
এর মানেটা হলো সে কারোর সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছে।
তার মানে মেকের নানান অর্থ এবং বিভিন্ন ব্যবহার আছে।
হ্যাঁ, আর সেই কথাটা মাথায় রেখেই আমাদের উঠতে হচ্ছে আজকের এই অনুষ্ঠান থেকে। ওঠার আগে জানিয়ে রাখি যে আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন, শুনতে পাবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুকেও।
আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voabangla.com আর আমাদের ফেসবুক ফ্যান পেজের ঠিকানা হচ্ছে facebook.com/voabangla। এবার শুনবেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
সন্ত্রাসবাদ বিরোধী সমন্বয়কারী নেথান সেলস এক সাক্ষাৎকারে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সন্ত্রাসীদের হুমকি থেকে মুক্ত বিশ্বের লক্ষ্য অর্জন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও তার আন্তর্জাতিক অংশীদাররা নতুন নতুন পদক্ষেপ নিতে চলেছেন। এরই অন্যতম পদক্ষেপ হচ্ছে গ্লোবাল কাউন্টার টেরোরিজম ফোরাম অব অ্যান্টালিয়া মেমোরান্ডামের অংশীদারদের স্পর্শকাতর লক্ষ্যবস্তু রক্ষার ব্যাপারে অনুমোদন। তিনি বলেন, তার কথায় অ্যান্টালিয়া মেমোরান্ডামে সরকার এবং ব্যক্তিগত খাতের সংস্থাসমূহের কিছু কিছু কার্যকলাপের বর্ণনা দেওয়া আছে, যার সহযোগিতার ভিত্তিতে জনগণ যেখানে জমায়েত হন, যেমন স্টেডিয়াম, রেস্তোরাঁ, পার্ক, সাইডওয়াক ইত্যাদিকে সন্ত্রাসী হুমকি থেকে মুক্ত করতে প্রযোজ্য হবে। এই প্রবণতা বেড়েই চলেছে, যা আমরা দেখেছি বহির্বিশ্বে এবং যা এখন দেখছি নিজের দেশে। তাই সন্ত্রাসীদের হামলা থেকে জনসাধারণের এসব সমাবেশের এলাকাকে একত্রে মিলে আমাদের রক্ষা করতে হবে। যুক্তরাষ্ট্র মরক্কোর সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে স্বদেশে দীক্ষিত সন্ত্রাসীদের বর্ধিত হুমকি মোকাবেলায় নতুন কতগুলো পদক্ষেপ নেবার কথা ঘোষণা করেছে। রাষ্ট্রদূত নেথান সেলস বলেন, বিগত 3 বছর ধরে আমরা লক্ষ্য করেছি বিদেশি সন্ত্রাসী যোদ্ধারা যারা আইসিসদের হয়ে লড়তে ইরাক ও সিরিয়ায় এসেছিল, তারা কেউ কেউ স্বদেশে ফিরে মারণাত্মক হামলায় অংশ নিয়েছে। তবে আমরা শুধুমাত্র এই একটা হুমকি মোকাবেলা করছি না। তিনি বলেন, এছাড়াও আমাদের মনে রাখতে হবে যেসব লোকজনকে আইসিস অথবা আলকায়দা গোষ্ঠী প্রভাবিত করেছে তাদের কথা। তাদের কাছে সংগঠনের দেয়া কোনো সদস্যত্ব কার্ড নেই, নেই তাদের রণাঙ্গনের কোনো অভিজ্ঞতা। শুধুমাত্র যা প্রয়োজন তা হচ্ছে ট্রাক ভাড়া করা এবং জনতার ভিড়ে ট্রাকটাকে চালিয়ে দেয়া। তাই এই যে ঘরে ঘরে দীক্ষিত সন্ত্রাসবাদের ঝুঁকি, যেসব সন্ত্রাসীদের লড়াই এবং রণাঙ্গনের কোনো অভিজ্ঞতা নেই, এটা এখন একটা কঠিন সমস্যা। এই হুমকি বেড়েই চলেছে এবং তাতেই আমরা মনোনিবেশ করেছি। যুক্তরাষ্ট্র সরকার এবং বিশ্বময় সন্ত্রাস বিরোধী ফোরামের অংশীদাররা সন্ত্রাসবাদ মোকাবেলায় অপরাধী বিচার এবং অন্যান্য আইনি সংস্থার আইন জোরদার করার প্রতিও মনোযোগী হয়েছেন। রাষ্ট্রদূত সেলস বলেন, সন্ত্রাসবাদ বিরোধী অভিযান শুধুমাত্র সেনাবাহিনী বা গোয়েন্দাদের বেলা প্রযোজ্য নয়, পুলিশ সদস্যদের জন্যও তা সমানভাবে প্রযোজ্য। অংশত যুক্তরাষ্ট্রে আমরা যা করেছি তা হচ্ছে আইন প্রয়োগকারী অফিসার এবং ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কর্মক্ষমতা বৃদ্ধি করা, যাতে করে অংশীদারিত্বের ভিত্তিতে যেখানে প্রয়োজন পড়বে তারা অপরাধী অভিযোগ আনতে পারবেন। রাষ্ট্রদূত নেইথন সেলস বলেন, সারা বিশ্বজুড়ে অংশীদারদের ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও আমরা একই ধরনের পদক্ষেপ নিচ্ছি।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন সরকার কবিরউদ্দিন।
এবং শুরুই করছি আমাদের কলকাতা সংবাদদাতার একটি রিপোর্ট দিয়ে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কনভেন্ট স্কুলের সন্ন্যাসিনীকে ধর্ষণ করার ঘটনায় অভিযুক্ত ছ ব্যক্তিকে দোষী সাব্যস্ত করল কলকাতার নগর দায়রা আদালত, জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
তার মধ্যে ধর্ষণে দোষী সাব্যস্ত করা হয়েছে শুধুমাত্র নজরুল ইসলামকে। ডাকাতি ও অভিসন্ধিমূলক কাজের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে বাকি চারজনকে। গোপাল সর্দার নামে এক অভিযুক্তকে কেবল অভিসন্ধিতে দোষী সাব্যস্ত করা হয়েছে। ধর্ষণে দোষী নজরুল ইসলামকেও অভিসন্ধিমূলক কাজের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রায় আড়াই বছর পর এই মামলার রায় ঘোষণা করা হলো। আগামীকাল এই মামলায় রায় ঘোষণা অর্থাৎ দোষীদের সাজা ঘোষণা করা হবে। উল্লেখ করা যেতে পারে, 2015 সালের 13 মার্চ রাজ্যের নদিয়া জেলার রানাঘাটের গাংনাপুর ডনবস্কো পাড়ায় কনভেন্ট স্কুলে এই ঘটনা ঘটে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
এখন অন্যান্য সমাচার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি তামাম দুনিয়ার জন্য হুমকি স্বরূপ, এর বিহিত করতে হবে বৈশ্বিক স্তরে। সোলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইনের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, কোনো কোনো দেশ যে কিম জং উনের প্রশাসনকে অস্ত্রসজ্জিত করতে অর্থায়ন যোগাতে মদত দেবে এটা গ্রহণযোগ্য নয়। ট্রাম্প ও তাঁর পত্নী মেলানিয়া আজ মঙ্গলবারই সোল পৌঁছন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, দেশে কঠোর আগ্নেয়াস্ত্র আইন থাকলেও টেক্সাসের বন্দুকধারীকে হত্যাযজ্ঞ থেকে তা প্রতিহত করতে পারত না, এবং আর এক ব্যক্তি যে তার টিস্যু ধাওয়া করেছিল সেই হয়তো তাও করতে পারত না। ট্রাম্প এ মন্তব্য করেন সোলে তার এশিয়া সফর চলাকালে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে চার্চ শুটিংয়ের ঘটনায় সংশ্লিষ্ট বন্দুকধারী পারিবারিক কলহে লিপ্ত হওয়ার অভিযোগে যে জেল খেটেছিল সে তথ্য গোয়েন্দা সংস্থা FBI-এর তথ্য বিবরণীতে কেন ঠিকঠাক সামিল করা হয়নি যুক্তরাষ্ট্র বিমান বাহিনী এখন সেটা তদন্ত করে দেখছে। নেটো মহাসচিব ইয়ান স্টোলটেনবার্গ বলেছেন, আফগানিস্তানে শান্তি স্থিতিশীলতা কায়েমের পথে বিরাট চ্যালেঞ্জ হয়ে দেখা দিচ্ছে পাকিস্তানে অবস্থিত তালেবানদের ঘাঁটিগুলো। স্টোলটেনবার্গ আজ মঙ্গলবার ব্রাসেলসে নেটোর সদর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, বিষয়টি তিনি পাকিস্তানের নেতৃবর্গের সঙ্গে তাঁর বৈঠকে উত্থাপন করে থাকেন এবং ভবিষ্যতেও তিনি তা করে যাবেন নিরন্তর। কাবুলে আফগানিস্তানের এক অসরকারি টেলিভিশন স্টেশনের সদর কার্যালয়ে বোমা ও বন্দুক সহযোগে পরিচালিত হামলায় কম হলেও মৃত্যু হয়েছে দু ব্যক্তির, জখম হয়েছে 20 জনেরও বেশি মানুষ। সৌদি যুবরাজ্যে রিয়াদের ওপর ইয়েমেনি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র আঘাতের ব্যাপারে ইরানকে দোষারোপ করে প্রত্যক্ষ সামরিক আগ্রাসনের অভিযোগ তুলেছেন ইরান। আজ মঙ্গলবার তার যথার্থ অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে আজ মঙ্গলবার নতুন গভর্নর নির্বাচনের ভোট হচ্ছে, এই সঙ্গে ভোট হচ্ছে স্থানীয় সরকার নির্ধারণেরও। এ নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান পার্টির প্রতি ভোটারদের মনোভাবেরও প্রতিফলন স্পষ্ট হবে বলেই মনে করা হচ্ছে। ভিয়েতনামে কর্মকর্তারা বলছেন, গেল সপ্তাহে প্রচণ্ড যে সামুদ্রিক ঘূর্ণি টাইফুন দেশটির দক্ষিণ মধ্যাঞ্চলে আঘাত হেনেছিল তার চোটে মৃতের সংখ্যা এখন দাঁড়িয়েছে 69-এ। বুধবার দানাঙ্গে শুরু হতে চলেছে দুদিনব্যাপী এশিয়া প্রশান্ত মহাসাগরীয় সম্মেলন বা এপেক সামিট। টাইফুন আঘাতে প্রভাব পড়তে পারে তার উপরেও এমনটি মনে করা হচ্ছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন কার্টিস বাইনাম। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.